जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم صلوا على الحبيب صلى الله عليه وسلم
صلى الله عليك يا رسول الله صلى الله عليك يا حبيب الله صلى رسول الله مدنی مدینے والے صلی اللہ আমি হতাম মাটি মদিনার হলে তাতে ও স্বর্গ আমি হতাম পথ প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম পথ প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম হতো যদি হয় মন্দারে ডেকেছেন হাজেরা হতো যদি হয় মন্দারে ডেকেছেন হাজেরা হতো যদি হয় মন্দারে ডেকেছেন হাজেরা সে থায় উপস্থিতি হয়ে অতি স্বর্গ তাহারে প্রতি হতাম সে থায় উপস্থিতি হয়ে ও স্বর্গ তাহারে প্রতি হতাম মাটি মদিনার হলে অতি স্বর্গ তাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তার ধুলি কণামি হতাম আমার হৃদয়ের কোটি হতো যদি ওই গুম্ব স্বর্গ তাহারে প্রতি গতাম ধুলি কণা হয়ে আমি ও স্বর্গ তাহারে প্রতি গতাম মাটি মদিনার হলে অতি স্বর্গ তাতে আমি গতাম পথে প্রিয় মদিনার হলে তার ধুলি কণামি হতাম দুগজ জমিন মদিনার যদি আমি পেজেতাম দুগজ জমিন মদিনার যদি আমি পেজেতাম দুগজ জমিন মদিনার যদি আমি পেজেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম মাটি মদিনার ঘোলে উৎসর্গতাতে আমি গতাম পথে প্রিয় মদিনার ঘোলে তার ধুলি কণামি গতাম বিরোগ বেকুল হৃদয়কে আজ মানিয়ে রেখেছি বিরোগ বেকুল হৃদয়কে আজ মানিয়ে রেখেছি তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম মাটি মদিনার ঘোলে উৎসর্গ তাহার প্রতি গতাম পথে প্রিয় মদিনার ঘোলে তার ধুলি কণামি গতাম শালিক তুমি হলে নবীর তিনি হলেন তোমার শালিক তুমি হলে নবীর তিনি হলেন তোমার বেকুল আমার হৃদয়কে শান্ত না কিভাবে দিতাম বেকুল আমার হৃদয়কে শান্ত না কিভাবে দিতাম মাটি মদিনার ঘোলে উৎসর্গ তাতে আমি গতাম পথে প্রিয় মদিনার ঘোলে তার ধুলে কণামি গতাম মাটি মদিনার ঘোলে উৎসর্গ তাহার প্রতি গতাম পথে প্রিয় মদিনার ঘোলে তার ধুলে কণামি গতাম
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله আসুন আজকের ইজতেমার শুরুতে আমরা দুরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি চমৎকার হাদিসে মোবারকা শ্রবণ করি আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক আমার কবরে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা প্রদান করা হয়েছে সুবহানাল্লাহ সুতরাং কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে তবে ওই ফেরেশতা আমাকে ওই দুরূদ শরীফ পাঠকারীর নাম এবং তার পিতার নাম পেশ করবে আর সে বলে অমুকের সন্তান অমুক আপনার উপর এই মুহূর্তে দুরূদ শরীফ পড়েছে সুবহানাল্লাহ কৃষ্ণাই ভাইরা কেমন ক্ষমতাবান আমার নবীর দরবারের খাদেমের তাহলে সেই বাদশাহ নবীর কি অবস্থা, ক্ষমতা কীরূপ হতে পারে আমরা একটু কল্পনা করি কৃষ্ণায় বেড়া। আর সেই বাদশার গোলাম আমরা, সেই নবীর গোলাম উম্মত আমরা রয়েছি, তো আমাদের তাহলে উচিত কি হবে, দুরুদে পাক বেশি পড়া নাকি কম পড়া? বেশি পড়া, আকল তো এটাই বলে, বিবেক তো এটাই বলে, কিন্তু আফসোস আমাদের দুনিয়া, আমাদের ব্যস্ততা আমাদেরকে এটা থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। শয়তান আমাদেরকে এটা করতেই দেয় না, যেহেতু এটা আমাদেরকে নবীর কদম পর্যন্ত নিয়ে যায়, এটা আমাদেরকে কাল কেয়ামতের ময়দানে শাফাত করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কৃষ্ণাইবেরা তোমাদের ছিল দর্শক শ্রোতা, এই জন্য আমাদেরকে বেশি থেকে বেশি দূরে সরিয়ে পাঠ করতে হবে। আসুন আজকের ইজতেমার বরকতে আমরা একবার দূরে সরিয়ে পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আমরা আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এটা সবচাইতে উত্তম আমলের মজলিসের মধ্যে বসেছি, আর এই আমলটা যদি আল্লাহ তাআলার দরবারে কবুলিয়াত আমরা চাই হয়ে যাক, তাহলে আমাদের নিয়তটাও সত্য হতে হবে। একজনের দাওয়াতের কারণে চলে আসলাম, দেখি কি হয়। যদি নিয়ত সহি না হয়, সত্য না হয়, তাহলে এটার বরকত আমরা অর্জন করতে পারবো না। যেভাবে হোক আজ যারা আমরা এখানে উপস্থিত হয়ে গিয়েছি এবং পর্দায় যারা আমরা দেখছি মাদানী চ্যানেলের, আমরা প্রত্যেকেই এই মুহূর্তে সত্য নিয়ত করি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য। আজকের ইজতেমা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবো ইনশাআল্লাহ, এবং এটাও নিয়ত করি যা শুনবো আমি নিজেও নিয়ত করি ইনশাআল্লাহ এর উপর আমল করবো ইনশাআল্লাহ। কৃষ্ণাই ভেরা, আজকের বয়ানও খুব শিক্ষণীয় একটি বয়ান, যেটা আমাদের প্রত্যেকের জানা উচিত, জ্ঞাত হওয়া উচিত, কেননা এই বিষয়টি অনেক মুসলমান জানেও না। বিষয়টি মানুষ এমন মুসলমান হয়েছে এই বিষয় নিয়ে কখনো চিন্তাও করেনি যে কোরআন হাদিসের মধ্যে এর ব্যাপক আলোচনাও রয়েছে। তো মানবীয় যে গুণাবলী রয়েছে একজন মানুষের, এই গুণাবলীর মধ্যে উচ্চ পর্যায়ের কিছু আবার গুণাবলী রয়েছে। এই গুণাবলীর কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সুধারণা। আজকের বিষয় হচ্ছে সুধারণা। এই বিষয়টি এমন একটি বিষয় যে সুধারণা পোষণকারী ব্যক্তি যারা, তারা সর্বদা সফল হয়, এই সকল ব্যক্তি কখনো বিফল হয় না। এই সমস্ত ব্যক্তি আল্লাহ পাকের যখন কৃতজ্ঞতা জ্ঞাপন করার সামর্থ্য লাভ করে, তখন আল্লাহ পাক তাদের সম্মান, তাদের তাকওয়া, তাদের ধৈর্য, এই সকল কিছু আল্লাহর এই নেয়ামতগুলো আল্লাহ তাআলা তাদেরকে বাড়িয়ে দেয়। কৃষ্ণাই ভেরা, একজন মুমিন, আমরা প্রত্যেকে মুমিন দাবি করি, তো একজন মুমিন তার ধারণা, তার চিন্তা, তার ধারণা হবে ইতিবাচক, এটাই স্বাভাবিক। যদি এর বিপরীত হয় অর্থাৎ নেতিবাচক, এটা কখনোই গ্রহণযোগ্য না। কেননা মুমিন তার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের মধ্যে কখনো নেতিবাচক হতে পারে না, তার সম্পূর্ণ হবে চিন্তা ভাবনা ইতিবাচক, আল্লাহ পাকের সন্তুষ্টি। আজকের যে বিষয়ে, এই বিষয়ে একটি চমৎকার ঘটনা দিয়ে আমরা শুরু করব। যদি ঘটনাটি আমরা বুঝতে পারি তাহলে আমরা এর সফলতা আমরা দুনিয়াতে অর্জন করে নিতে পারব। ঘটনাটি কিতাবুল কলওয়ুবি এর মধ্যে এসেছে যে একবার ডাকাতের একটি দল, ডাকাতের কাজ কি আমরা সকলেই জানি, লুটপাট করা, তো ডাকাতের একটা দল তারা বের হলো সঙ্গবদ্ধ হয়ে ডাকাতির জন্য। প্রথমধ্যে যখন রাত হয়ে যায় তখন তারা একটা মুসাফির খানার মধ্যে অবস্থান করার জন্য সেখানে যায়। আগের কালে আমাদের মুসাফির খানা থাকতো সফরের মধ্যে, লং টাইম যখন রাস্তা ডিস্টেনশন থাকতো তখন সেটার মধ্যে তারা মুসাফির খানা পেলে সেখানে অবস্থান করত। তো ডাকাতের দল তারা সেই কাজটা করলো, তারা মুসাফির খানা অবস্থান করার জন্য সেখানে রয়ে গেল। তো মুসাফির খানার যে মালিক ছিল সে খুব নেককার ছিল, তো সে তাদেরকে যখন পেল, সে মুসাফির ভেবে, আল্লাহ তাআলার রাস্তার মুসাফির ভেবে তাদেরকে খুব যত্ন করলো, সেবা করলো, তাদেরকে খাওয়া দাওয়া সকল কিছু, তাদের যে প্রয়োজন চাহিদা ছিল সেগুলোকে মিটিয়ে দিল। তো তারা সেখান থেকে চলে গেল। পরের দিন যখন তারা ডাকাতি শেষ করে লুটপাট করে যখন যারা ফিরতে লাগলো, তখন সন্ধ্যা হয়ে গেলে তখন তারা আবার সেই মুসাফির খানার মধ্যে অবস্থান করার জন্য সেখানে যায়। কৃষ্ণাই বেড়া, যখন তারা সেখানে যায় তখন তারা একটি জিনিস তাদের দৃষ্টিগোচর হয়, বিষয়টি হচ্ছে এরকম, যখন প্রথম দিন তারা মুসাফিরখানায় অবস্থান করেছিল তখন ওই মুসাফিরখানার মালিকের একটা সন্তান ছিল, যে ছিল পঙ্গু। তার হাঁটার কোনো ক্ষমতা ছিল না, সে বিকলাঙ্গ ছিল। তো দ্বিতীয় দিন যখন ফেরার পথে যখন তারা অবস্থান করলো, দেখলো ওই সন্তান সে দিব্যি সুস্থ হয়ে তাদের সামনে হাঁটাচলা করতেছে। তো ডাকাদের দলের সকলের আকলে এটা যাচ্ছে না, তাদের বিবেকে এটা তাদের প্রশ্ন করছে, ব্যাপার কি? কাল দেখলাম সে অসুস্থ, তার হাঁটার কোনো ক্ষমতা নাই, আজ সে কিভাবে সুস্থ হয়ে আমাদের সামনে হাঁটছে? তখন তারা ওই মুসাফিরখানার মালিক আল্লাহর ওই নেক বান্দাকে জিজ্ঞাসা করলো, ওই সন্তানের পিতাকে জিজ্ঞাসা করলো, হে অমুক, তোমার এই সন্তান কালকেও আমরা দেখলাম সে অসুস্থ ছিল, আজ সে সুস্থ আমাদের সামনে হাঁটছে, এটা কিভাবে সম্ভব? তখন ওই সন্তানের বাবা ডাকাতদের প্রশ্নের উত্তর দিল এভাবে, এগুলো সব আপনাদের মতো আল্লাহ তাআলার রাস্তায় মুসাফিরদের বরকত। সুবহানাল্লাহ, ব্যাপার হলো এটা যে আপনারা গতকাল রাতে যখন এখানে এসেছিলেন, আপনাদেরকে আমি যে আপ্যায়ন করেছিলাম, খাবার দিয়েছিলাম, সেখানে কিছু খাবার পানি অবশিষ্ট রয়ে গিয়েছিল, আমি সেই খাবার উচ্ছিষ্ট খাবারগুলো আমি আমার সন্তানকে খাওয়াই এই নিয়তে যে মুসাফির মুসলমান ভাইয়ের খাবার এটা শেফা রয়েছে, এক মুসলমানের জুঠা উচ্ছিষ্ট সেটা আরেক মুসলমানের জন্য শেফা রয়েছে, আমি এই নিয়তে আমার সন্তানকে সেটাকে খাওয়াই এবং আপনাদের পানিগুলো আমার সন্তানের গায়ে মালিশ করি, আল্লাহ তাআলা এর বরকতে আমার সন্তানকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এত দয়া করেছে। কৃষ্ণাই ভাইরা, যখন ডাকাতেরা তা শুনল, তারা, তাদের খবর তো তারাই জানে যে তারা কি, হাকিকত কি তাদের, ওই ব্যক্তির সুধারণা, ডাকাতেরা উত্তর দিল এবং তাদের চোখে অশ্রু বইতে লাগলো, আল্লাহ তাআলার এমন কুদরত, এমন দয়া। তারা কাঁদতে কাঁদতে বলল, হে অমুক, এগুলো সব আপনার সুধারণার ফসল, নয়তো আমরা তো বড় গুনাহগার বান্দা, শুনুন, আমরা আল্লাহ পাকের রাস্তার কোনো মুসাফির নয়, আমরা হচ্ছি ডাকাত। আল্লাহ পাকের এই দয়া যে আমাদের অন্তরে একেবারে বদলে দিয়েছে, আমরা আপনাকে সাক্ষী রেখে তওবা করছি। আর ওই ব্যক্তিরা সাথে সাথে তওবা করে ডাকাতি থেকে তারা ফিরে গেল এবং এমন তওবা করল তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই তওবার উপর অটল রইল। প্রিয় ইসলামী ভাই, আমাদের নিচের দর্শক শ্রোতা, এই চমৎকার যে ঘটনাটি আমরা শুনলাম, এটা আপনারা ফাইজানের সুন্নত, আমির আলী সুন্নতের লিখিত প্রসিদ্ধ কিতাব ফাইজানের সুন্নতের মধ্যে আপনারা পাবেন। এই যে ঘটনাটি, এখান থেকে আমরা কি মেসেজ পেলাম? জানা গেল যে মুসলমানের প্রতি সুধারণা অনেক বরকত। সুধারণার এটার অর্থ যদি আমি শাব্দিক অর্থ করি, সেটা হচ্ছে ভালো ধারণা করা, ভালো মনে করা। উদাহরণস্বরূপ, অমুক ব্যক্তি নেককার, আমার প্রিয় মুর্শিদ আল্লাহর ওলি, আমার নিগরান নেককার, আমার প্রতিবেশী নেককার, আমার স্বামী নেককার, এই যে ধারণা, হাকিকত যদি নাও জানে, বাস্তবে কি সেটা নাও জানে, কিন্তু তার অন্তরে এটা ধারণা, তার হৃদয়ে এই ধারণা যে সে ভালো, সে আল্লাহ তাআলার নেক বান্দা, এটাই হচ্ছে সুধারণা। কৃষ্ণাই ভেড়া, এই যে ঘটনাটি, মুসাফিরের যে মালিক ছিল, তিনি তার এখানে কি ছিল, তার অবদান এটাই ছিল, সে ডাকাতদের ব্যাপারে সুধারণা রেখেছেন, বাস, তাদেরকে খুব সেবা যত্ন করেছেন, তাদের উচ্ছিষ্ট খাবার তাবারুক হিসেবে তার সন্তানকে খাওয়িয়েছেন, আল্লাহ পাক এই সুধারণার বরকতে তার পঙ্গু সন্তানকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। আচ্ছা, সুধারণার কেমন বরকত হলো, কেমন আল্লাহ তাআলার দয়া হলো? ওই সুধারণার বরকতের ফলে ডাকাতের পুরো দল তারা তওবা করে নেককার হয়ে গেল। আল্লাহু আকবার! শুধু একটা সুধারণা, ওই ডাকা যারা আল্লাহ পথ, আল্লাহ তাআলার নাফরমান ছিল, আল্লাহ পালার, আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কাজের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু ওই ব্যক্তির সুধারণার বরকতে তারা তওবা করে নেককার হয়ে গেল। হায়, আমাদেরও যদি প্রত্যেকের নেককার মুসলমানের ব্যাপারে সুধারণা রাখার সৌভাগ্য নসিব হয়ে যায়, দিনই শিক্ষক, ইমাম সাহেব, নিজের নিগরান, এই যেগুলো আমি নাম বললাম, কৃষ্ণ সাহেবের, আফসোস, আজ এমনও দেখা যায় যেই মুসল্লি যেই ইমামের পিছে ইবতেদা করছে, তার পিছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, আফসোস সেই মুসল্লি আবার পিছনে গিয়ে সেই ইমাম সাহেবের গীবত করছে, ইমাম সাহেবের নামে বদনামিও করছে, তার দোষ ত্রুটি বের করছে, এটা কি কোনো মুসল্লির কাজ হতে পারে? আফসোস। কৃষ্ণাইবেরা, যেহেতু আমাদের জানা নেই যে কে আল্লাহ তাআলার নেক বান্দা, কে আল্লাহর ওলি, কে আল্লাহকে রাজি খুশি করে জমিনের মধ্যে অবস্থান করছে, এটা আমরা কেউ জানি না। তো আমাদের উচিত হবে প্রত্যেক মুসলমানের ব্যাপারে সুধারণা করা। আরেকটি বিষয়, যে উচ্ছিষ্ট যে খাবারের কথা আমরা শুনলাম, আজ আমাদের অবস্থা এমন যে উচ্ছিষ্ট খাবার এটা আমাদের কাছে একটা ডাস্টবিনের ময়লা। যদি কোনো খাবার কোনো বিয়েতে কোনো অনুষ্ঠানে হোক, কোনো ইজতেমায় মেহফিলে তাবারুক, যদি সেটা বেঁচে যায়, উচ্ছিষ্ট খাবারে পরিণত হয়, সেটা আমরা ডাস্টবিনের জন্য সেটাকে আমরা নির্দিষ্ট করে ফেলি। আফসোস, শত কোটি আফসোস। প্রিয় ইসলামী ভাইরা, আজ চতুর্দিকে এই আল্লাহ পাকের রিজিক, এই খাবারের যে অসম্মানই সেটা দৃশ্যমান, সেটা আমরা চারপাশে দেখার দরকার নেই, আমি আপনি আমার আপনার ঘরের মধ্যেই দেখতে পাবো। যদি তরকারির ঝোল বেঁচে যায়, সেটাকে বেসিনের মধ্যে ঢেলে দেই, নিক্ষেপ করে ফেলে দেই, কুরবান হয়ে যান আল্লাহওয়ালাদের প্রতি। আমিরে আহলে সুন্নত আমাদেরকে এমন এমন সুন্দর সুন্দর মাদানী ফুল দেন, এমন এমন আমাদেরকে ব্যাপারে তিনি আমাদেরকে অবগত করেন যেগুলো আমরা চিন্তাও করুন, এটা আল্লাহ পাকের দয়া, যে তিনি আল্লাহ তাআলার দয়া প্রাপ্ত। আমিরে আহলে সুন্নত বলেন যে দেখুন, একটু সাধারণভাবে চিন্তা করুন, আমাদের মা বোনেরা যদি চেষ্টা করে যে তরকারির ঝোলটা যদি বেঁচে যায়, সেটা কি ফ্রিজের মধ্যে রেখে পরের দিন যদি আরেকটা সালন তৈরি করা হয় মাছের, সেই ঝোলটা কি সেটাতে নিয়োগ করা যায় না? এতে কি তরকারির মজাটা নষ্ট হয়ে যাবে, তরকারিটা কি নষ্ট হয়ে যাবে? কিন্তু আমাদের অবস্থা কি, সন্তান খাবার একটু নষ্ট করেছে, সেটাকেও ডাস্টবিনে ফেলে দিই। কৃষ্ণাইবেরা, যখন আল্লাহ পাকের এই রিজিককে আমরা অসম্মানই করতে শুরু করেছি, তখন থেকে আল্লাহ পাক আমাদের জন্য এই রিজিককেও সংকুচিত করে দিয়েছে। কৃষ্ণাইবেরা, একটু যদি আমরা এইভাবে খেয়াল করি না, সামাজিকতা আস রাষ্ট্রের অবস্থা আমরা একদিকে রাখলাম, আরেকদিকে আমরা এটাকে চিন্তা করি না কেন, যে আজ আমি আমার রিজিককে অসম্মান করেছি, বিদায়, আজ আজকে সব কিছুর দাম ঊর্ধ্বগতি হয়ে গিয়েছে, আজ আমার নাগালের বাহিরে চলে গেছে, এভাবে চিন্তা করলে কি আমার অনেক ক্ষতি হয়ে যাবে? চিন্তা করি না, তাহলে তো আমরা সব কিছুকে সম্মান করতে পারবো, আমরা অপচয় থেকে নিজেকে বাঁচাতে পারবো, রিজিক নষ্ট করা থেকে আমরা সচেতন হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কৃষ্ণাইবেরা, স্মরণ রাখবেন, যে ধরনের অপচয়ের কারণে সম্পদ নষ্ট হয়, তা হারাম ও জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ। আল্লাহ না করুক আমি আপনি আজ সম্পদকে অপচয় করছি, নষ্ট করছি, কাল কেয়ামতের ময়দানে আমি ফেঁসে যেতে পারি, এটার জন্য আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন, এটা আল্লাহ পাকের ইখতিয়ার। কেউ আছে আল্লাহ পাকের ক্ষমতার উপরে কথা বলার? কৃষ্ণাইবেরা, একইভাবে গ্লাসের মধ্যে আমরা যখন পানি একজন মুসলমান ভাই সে খেয়ে রেখে দেয়, যদি আমার তৃষ্ণা লাগে সেই পানিটাকে নিয়ে আমি আগে ফেলে দেই, দেই কি দেই না? না, আফসোস। আমার এই হাদিস জানা নেই, জানা থাকলেও আমি অনেক সময় আমল করি না, এটা আমার আপনার জন্য দুঃখের বিষয়। কৃষ্ণাই ভেরা, পরিষ্কার পরিচ্ছন্ন বেঁচে যাওয়া পানি, ওই পানি ব্যবহার হওয়া সত্ত্বেও অকারণে ফেলে দেওয়া অনুচিত। বর্ণিত রয়েছে মুসলমানের উচ্ছিষ্টে শেফা রয়েছে, সুবহানাল্লাহ। কৃষ্ণাইবেরা, শেফা, শেফা, আরোগ্যতা আমরা চাই কি চাই না? সবাই আমরা সুস্থ থাকতে চাই ভাই, রোগ থেকে মুক্তি থাকতে চাই আমরা, এটা যদি চাই তাহলে আমাদের উপর আমল করতে হবে। মুসলমানের উচ্ছিষ্ট সেটাকে আমরা না ফেলে সেটাকে আমরা এই নিয়তে খাবো, আল্লাহ পাকের দয়ায় হয়তোবা আমি এটার কারণে শেফা পেয়ে যাব। কৃষ্ণাইবেরা, মুসলমানের ভাইয়ের উচ্ছিষ্ট ব্যবহার করতে যেখানে শেফার আশা করা যায়, সেখানে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, ভালোবাসা বৃদ্ধি, অহংকারের মতো রোগ থেকে সুরক্ষা, নম্রতা বিনয় সৃষ্টির পাশাপাশি গুণা থেকে ক্ষমা পাওয়ার সুসংবাদ রয়েছে, সুবহানাল্লাহ। কৃষ্ণাইবেরা, একটু চিন্তা করুন তো, আপনার ভাই সে আপনার সামনে সে পানি অর্ধেক খেয়ে ফেলে দিয়েছে, যদি আপনি পানিটা ফেলে দেন, এরপর আপনি আরেক গ্লাস পানি নেন, তার কাছে কেমন লাগবে? যদি সেই পানিটা আপনি খেয়ে নেন, তো তার অন্তরে আপনার সম্মান বাড়বে কি বাড়বে না, আপনার প্রতি একটা মহব্বত অটোমেটিকলি বেড়ে যাবে। এটাই হচ্ছে ইসলাম। সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আমার আপনার মর্যাদাকে অনেক বাড়িয়ে দেয়, আমার আপনার নেকির পাল্লাকে অনেক বাড়িয়ে দেয়। শুধু আমি আপনি বেখেয়াল অসচেতন, যার কারণে আমার আপনার হাত থেকে নেকি হাতছাড়া হয়ে যায়। বর্ণিত রয়েছে রহমতে আলম নূরে মুজাস্সাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বিনয়ের একটি নিদর্শন হলো যে কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট বা বেঁচে যাওয়া পানি পান করে, আর যে তার ভাইয়ের উচ্ছিষ্ট পানি পান করে আল্লাহ পাক তার 70টি মর্যাদা উচ্চ করে দেয়। শুধু তাই নয়, 70টি গুণাকে আল্লাহ পাক ক্ষমা করে দেয় এবং তার 70টি নেকি আমলনামায় লিখে দেওয়া হয়। আয় হায় হায়, কোন ইবাদত করছেন সারা রাত জেগে, শুধু একটু উচ্ছিষ্ট নিজের মুসলমান ভাইয়ের রেখে যাওয়া পানিকে খেয়ে ফেলেছেন, তার বদৌলত এটা যে আপনার 70টা গুণা মাফ, 70টা নেকি লিখে দেওয়া হয়, 70টা মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়। কৃষ্ণাই ভাইরা, আল্লাহু আকবার। তো আমরা আমরা এর উপর আমল করবো ইনশাআল্লাহ, মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট খাবো ইনশাআল্লাহ, শেফার নিয়ত খাবো, এর বরকত পাবো ইনশাআল্লাহ। কৃষ্ণাই ভাইরা, আরেকটি ঘটনা আমরা শ্রবণ করব। উয়নুল হেকায়া দাওয়াত ইসলামের একটি প্রকাশনা মাকতাবতুল মদিনায় এই কিতাবটি রয়েছে, যে হযরত সাইয়েদুনা খুলদ বিন আইয়ুব রহমাতুল্লাহ তাআলাই তিনি এই ঘটনাটি তিনি বর্ণনা করেন উয়নুল হেকায়াতের কিতাবের মধ্যে। চমৎকার একটি ঘটনা, সবাই আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি। বনি ইসরায়েলের এক আবিদ, আবিদ ওই ব্যক্তিকে বলা হয় যিনি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকে। তো ওই আবিদ তিনি 60 বছর তিনি পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে ইবাদত এর মধ্যে লিপ্ত ছিলেন। এক রাতে তিনি স্বপ্ন দেখেন যে কেউ তাকে স্বপ্নের মধ্যে এসে বলছে যে অমুক মুচি তোমার চাইতে বেশি ইবাদত গুজার এবং তার মর্তবা তোমার চাইতেও বেশি। সুবহানাল্লাহ, মুচি মুচি যিনি জুতা সিলাই করেন আমরা সকলেই চিনি না? তো ওই আবিদ 60 বছর যাবত তিনি পাহাড়ের চূড়ায় আল্লাহ পাকের ইবাদত রিয়াজতের মধ্যে রয়েছে, সে যখন এই স্বপ্ন দেখলো সে এটাকে ভ্রুক্ষেপ করেনি। দ্বিতীয় রাত একই স্বপ্ন, অমুক মুচি কেউ তাকে বলছে অমুক মুচি তোমার থেকে বেশি আমার সন্তুষ্টিমূলক কাজ করে এবং তোমার চাইতে বেশি আমার দরবারে মর্তবা সম্পন্ন। তৃতীয় রাত, দ্বিতীয় দিনে তিনি কোনো এটা নিয়ে কোনো মাথা ঘামাননি, কেন তার এটা আকলে তার বিবেকে আসছে না, আরে আমি 60 বছর যাব এখানে ইবাদত করছি, মুচি সে তো রাস্তার দ্বারে বসে জুতা সিলাই করে, সে কিভাবে আমার থেকে মর্তবাওয়ালা হতে পারে? তৃতীয় রাত একই স্বপ্ন, তখন তিনি অবাক হয়ে গেল। বারবার যখন এই স্বপ্ন তা তিনি দেখছেন ওই মুচির ব্যাপারে তার আগ্রহ সৃষ্টি হলো, তখন তিনি পাহাড়ের চূড়া থেকে তিনি পথের মধ্যে চলে আসলেন এবং মুচিকে তালাশ করলেন, খোঁজ করলেন। যখন তিনি মুচিকে পেয়ে গেলেন, মুচি তখন তাকে দেখল, কারণ সকলে জানে যে এই ব্যক্তি অনেক ইবাদত গুজার, 60 বছর যাবৎ পাহাড়ের চূড়ায়। তখন ওই মুচি দাঁড়িয়ে গেল, বিনয়ের সাথে তাকে সম্মান করতে লাগলো এবং ভক্তির সাথে তার হাতে চুমু খেতে লাগলো। কৃষ্ণাই ভাইরা, তারপর বলল, হুজুর কোন জিনিস আপনাকে ইবাদত খানা থেকে এই জমিনে এই পথের মধ্যে আনতে বাধ্য করল? তারপর তিনি বলল, ওই আবিদ, আমি তোমার কারণে এখানে এসেছি। সুবহানাল্লাহ, আমাকে বলা হয়েছে যে আল্লাহ পাকের দরবারে তোমার মর্যাদা আমার থেকে বেশি, সে কারণে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। আমাকে বলো কোন এমন আমল তুমি করো যেই আমলের কারণে আল্লাহ পাকের দরবারে আমার মর্তবা থেকে তোমার মর্তবা বেশি। তো মুচি সে কিছুটা ইতস্ত বোধ করতে লাগলো। আল্লাহওয়ালা যারা তারা তাদের নেকিকে কখনো প্রকাশ করতে চায়, আমাদের মতো সেলফি তুলে আমাদের মতো ভিডিও বেনে সেটা ইউটিউবে দিতে চায় না, ফেসবুকে দিতে চায় না, তারা তাদের ইবাদতকে গোপন রাখতে চাইতেন, আর আমরা তো আমাদের ইবাদতকে জাহির করি। কৃষ্ণাই ভেরা, ওই মুচি সে ইতস্ত বোধ করলো, সে বলতে চাইল না। যখন আল্লাহ তাআলার ওই আবিদ তিনি তাকে বাধ্য করলেন, তখন সে বলতে লাগলেন, হ্যাঁ হুজুর, আমি এতটুকুই অবশ্য চেষ্টা করি, আমি সারা দিন হালাল উপার্জন রেজিক উপার্জনে ব্যস্ত থাকি, হারাম সম্পদ থেকে বেঁচে থাকি। খেয়াল করবেন কৃষ্ণাই ভেরা, হালাল রিজিকের মধ্যে আমি উপার্জনে ব্যস্ত থাকি, হারাম থেকে বেঁচে থাকি, তারপর আল্লাহ পাক আমাকে যে রিজিক দান করেন তা থেকে অর্ধেক আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে দেই, সদকা করে দেই, আর অর্ধেক আমি আমার পরিবারের জন্য ব্যয় করে দেই। আল্লাহ আকবার! কেমন কেমন ব্যক্তি ছিলেন ওই মুচিনা! অনেক জ্ঞানী ছিলেন না, অনেক ইবাদত ছিল না হয়তোবা, কিন্তু দেখুন তার কেমন আল্লাহ তাআলার দরবারে তিনি কেমন কবুলিয়াত। যতটুকু ইনকাম করতেন ততটুকু আল্লাহর রাস্তায় তিনি অর্ধেক দান করে দিতেন, অর্ধেক নিজের পরিবারের জন্য ব্যয় করতেন। আর আমরা তো যত পারি সেটাকে সঞ্চয় করি, সেটাকে আমরা যত পারি সেভ করি, লকারেজ করি, ব্যাংকিং করি, যেভাবে হোক সম্পদকে বৃদ্ধি করার চেষ্টা করি। কৃষ্ণায় বেড়া যখন সে তার আমলের কথা বলল, তিনি বলল আরও কি আমল করো, সে বলল হুজুর আমি বেশি বেশি রোজা রাখি, এছাড়া আমার মাঝে আর কোনো বিষয় নেই যে আমি ফজিলতের কারণ বলতে পারবো, যেটা আমার মর্তবা বাড়ার বৃদ্ধির কারণ হতে পারে, আমার বাস এতটুকু আমল রয়েছে। এই কথা শুনে ওই আবিদ সেখান থেকে চলে গেল, আবারও তিনি ইবাদতের মধ্যে মশগুল হলেন। কিছুদিন পর তাকে আবার স্বপ্নে দেখানো হলো যে তুমি ওই মুচিকে গিয়ে জিজ্ঞাসা করো তার চেহারা হলুদ বর্ণের কেন। তখন তিনি আবার ফিরে আসলেন ওই মুচির কাছে এবং জিজ্ঞাসা করলেন কোন জিনিসের কারণে তোমার চেহারার রং হলুদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার! অতএব ওই আবিদ এই কথা জিজ্ঞাসা করার পর মুচি জবাব দিল, যখনই কোনো মানুষকে দেখি তখন আমার ধারণা হয় যে ওই ব্যক্তি আমার চাইতে উত্তম, যখন কোনো মুসলমানকে দেখি, আমার মুসলমান ভাইকে দেখি, আমি তখন তাকে জান্নাতি মনে করি আর নিজেকে জাহান্নামী মনে করি। আল্লাহু আকবার! সবসময় অন্তরে জাহান্নামের ভয় আমাকে ভীত সন্ত্রস্ত করে রাখে, ব্যাস এই কারণে আমার চেহারা হলুদ হয়ে গিয়েছে। ওই আবিদ ফের তার ইবাদতখানায় ফিরে গেলেন। হযরত সাইয়েদুনা খুলদ বিন আইয়ুব রাহমাতুল্লাহ বলেন, ওই মুচিকে ইবাদত গুজার ব্যক্তির উপর এজন্য ফজিলত দেওয়া হয়েছিল যে সে নিজেকে অন্যের তুলনায় তুচ্ছ মনে করে এবং নিজেকে ছাড়া সবাইকে জান্নাতি মনে করে। প্রিয় ইসলামী ভাইরা, পাহাড়ের চূড়ায় 60 বছরের ইবাদত কোথায় গেল? আল্লাহ পাককে যেই আবিদ এত রাজি খুশি করলেন 60 বছর ইবাদত, কিন্তু ওই মুচির মর্যাদা তার চাইতে বেশি হলো, কি কারণে, কোন কারণে, সেটা আমরা শ্রবণ করলাম যে ওই 60 বছর ইবাদতকে অতিক্রম করেও আল্লাহ পাকের দরবারে এমন কবুলিয়াত, এই জন্য যে তিনি নিজেকে জাহান্নামী, নিজেকে গুনাহগার মনে করত নেককার হওয়ার পরেও, আর অপর মুসলমান ভাই হোক সে গুনাহগার, তারপরও সে তাকে জান্নাতি মনে করতেন। কৃষ্ণায় বেড়া! সুধারণা, সুধারণা এমন এক সুউচ্চ ইবাদত যেটা আমাদের বুকের যে প্রকোষ্ঠে স্পন্দনরত হৃদয়, সেটা যদি আমরা এই যে এই গুণাবলীটা যেটা সুধারণা নাম, এটা যদি আমাদের হৃদয়ের মধ্যে আমরা স্থান করে নিতে পারি, তাহলে আল্লাহ পাক চাইলে আমাদের আমল নামা ভারী হয়ে যাবে। আর যদি এই অন্তরটা, এই হৃদয়টার মধ্যে যদি আমরা কুধারণা, সুধারণার বিপরীত হচ্ছে কুধারণা, যদি খারাপ চিন্তাধারা যদি আমরা রাখি, তাহলে আমাদের আমল নামাকে হালকা করে দেবে। কিন্তু আফসোস, কৃষ্ণায় ভেড়া, আমাদের হৃদয় তো আগে থেকেই শেষ। সাইয়েদি আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন, ওই হৃদয় যার সম্পূর্ণ শরীরের কল্যাণ কামনার প্রেরণা বিদ্যমান থাকে, এই হৃদয়টা চায় না আমার পুরো শরীরটা সুস্থ থাকুক, ভালো থাকুক, চায় কি চায় না? চায়। যদি কোনো অঙ্গের কষ্ট হয় তবে হৃদয় তৎক্ষণাৎ প্রেশান হয়ে যায়, হয় কি হয় না? একটু জ্বর হলে হৃদয়টা পেরেশান হয়ে যায়, হ্যাঁ ছটফট করে হৃদয়টা, হায় 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 আমার না আবার ডেঙ্গু হয়ে গেল, হায় 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 আমার না আবার কি হয়ে গেল, করোনা হয়ে গেল, হৃদয় কি এরকম করে না, কম্পন সৃষ্টি হয় কি হয় না? চিন্তা করুন কৃষ্ণায় ভেড়া, ওই হৃদয় আমাদের অবস্থা হলো যে ওই হৃদয়টাকে আমরা আগেই গুণা দ্বারা অসুস্থ করে ফেলেছি। আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা তিনি বলতেছেন ওই হৃদয়টাকে, ওই অন্তরটাকে আমরা আগেই গুণা দ্বারা অসুস্থ করে ফেলেছি, তাহলে এই হৃদয় কিভাবে আমার সহমর্মী আর আমার কল্যাণকামী হবে? আল্লাহ পাক ভালো জানেন যে আমাদের কি হবে, আমাদের অবস্থা কি। আল্লাহ পাক সূরা হুজরাতের মধ্যে এরশাদ ফরমান, কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয়ই কোনো অনুমান পাপ হয়ে যায়। বিষ্ণাই বেড়া, আমরা অনেক সময় অ্যাডভান্স আগেভাগে অনুমান করে ফেলি। আমি একটা বাস্তব বলি আপনাদেরকে, আমার এক মহল্লার মধ্যে এক প্রতিবেশীকে হঠাৎ করে পুলিশ এসে তাকে হাতকড়া পরিয়ে তার ঘর থেকে বেরিয়ে নিয়ে গিয়েছে। তার অপরাধ হয়তোবা পুলিশ তালাশ করেছে, যখন তাকে সমাজের মধ্য থেকে নিয়ে যাচ্ছিল তখন সমাজের কিছু মানুষ তখন সুযোগ পেয়ে গেল। কিছু মানুষ তখন বলতে লাগলো, হ্যাঁ আমি আগেই বলেছিলাম, অনুমান করেছিলাম। সেই অনুমান প্র্যাকটিক্যাল বলছি আপনাদেরকে, সে অনুমান করে সে বলছে আরেকজনকে যে আমি আগেই অনুমান করেছিলাম এই ব্যক্তি কোনো কুচক্রের সাথে লিপ্ত রয়েছে, কোনো অবৈধ কাজের সাথে লিপ্ত রয়েছে, আজকে এটার ফল পাইলাম আমি, আমি আগেই অনুমান করেছিলাম। পরবর্তীতে ওই ব্যক্তি যখন বের হয়ে আসে তখন জানা যায় তাকে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আচ্ছা, তার তার কোনো কুকর্ম ছিল, সে কোনো অবৈধ কাজে লিপ্ত ছিল, কিন্তু মাঝখান থেকে ওই ব্যক্তি এই কুধারণার অসুস্থ হৃদয় সেখান থেকে কুধারণা বের হয়ে গিয়েছিল, যার কারণে তার আমলনামা কি নেকি হয়েছে নাকি গুনাহ লেখা হয়েছে নিঃসন্দেহে। কৃষ্ণ, এবার আমি পূর্বেই বলেছিলাম যে এই হৃদয়, এই স্পন্দন আপনার আমলনামাকে বাড়ি করে দিবে, সুধারণার কারণে। আবার এই হৃদয় স্পন্দন আপনার আমলনামাকে নিচের তলের মধ্যে ফিরিয়ে নিবে, শুধুমাত্র আপনার কুধারণার কারণে। কৃষ্ণ বেড়া, আল্লাহ পাক আরও এরশাদ ফরমান সূরা বনী ইসরাইলের মধ্যে কানজুর ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই কান, চোখ, হৃদয় এগুলোর প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার হাত পা এগুলো হিসাব নেবে কি না, হাত দিয়ে আমি কোনো কুকর্ম করলে সেটার জবাব দিতে হবে কি হবে না, ঠিক একইভাবে হৃদয় দিয়ে যখন আমি কোনো কুধারণা করব আল্লাহ তাআলার দরবারে এটার জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। কৃষ্ণাই ভেরা, অটোমান সাম্রাজ্য যখন চলমান ছিল ওই সময় একজন এম্পায়ারের ঘটনা এরকম ছিল, যেটা ঐতিহাসিকরা বর্ণনা করেন যে এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি ইন্তেকালের পর সে যখন ইন্তেকাল করে রাস্তার মধ্যে তার লাশটা বাজারের মধ্যে পড়েছিল। বাজারে যখন লাশটা পড়ে রইল কেউ তার লাশের সামনে আসলো না। ওই সময়কার যিনি সুলতান ছিলেন, বাদশাহ ছিলেন, তিনি সেখান দিয়ে চলমান ছিলেন ছদ্মবেশে। আগেরকার আল্লাহওয়ালা যারা সুলতান বাদশাহ ছিলেন তাদের একটা অভ্যাস ছিল, তারা গোপনে তাদের যে প্রজা, তাদের যেই অধীনস্থ, তাদের ছদ্মবেশে তাদের খোঁজখবর নিতেন এবং তাদেরকে সাহায্য করতেন। এটা আমাদের সাহাবা ইকরাম আলাইহিমুর রেদওয়ানদের তরিকা ছিলেন এবং তারা সেই জিনিসটাকে ফলো করতেন। তো তিনি যখন ছদ্মবেশে বাজারের মধ্যে আসলেন দেখলেন একটা লাশ পড়ে আছে, কিন্তু সেই লাশের সামনে কোনো মানুষ যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে। তিনি অবাক হয়ে গেলেন, আরে মানুষের হৃদয় কি এত কঠিন হতে পারে, একটা লাশ এখানে পড়ে আছে কেউ তার খবর নিচ্ছে না। কৃষ্ণাই ভেরো, মাদানি ছিল দর্শক শ্রোতা, ঠিক ওই মুহূর্তে ওই বাদশাহ তার সাথে তার সেনাপতি এবং তার আরও সহকর্মী ছিল, তারা সেখানে অগ্রসর হলেন এবং তারা বাজারের মানুষদেরকে আহ্বান করে জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তি এখানে পড়ে আছে, তোমরা কেন তাকে ধরছো না, তার দাফন কাফনের ব্যবস্থা করছো না। তখন ওই বাজারের একজন বলতে লাগলো, আপনি হয়তোবা তাকে চিনেন না, এই ব্যক্তি একজন মদ্যপায়ী, এই ব্যক্তি একজন ব্যভিচারী, যার কারণে এই ব্যক্তির কাছে আমরা কেউ আসছি না, তাকে আমরা ধরছি না, তার জানাজার কোনো কাজ আমরা করছি না, তার সে তো গুণাগার, সে প্রকাশ্য গুণাগার ছিল। এটা তাদের ধারণা ছিল। কৃষ্ণাই বেড়া, সত্য ঘটনা আসুন আমরা শুনি। ওই বাদশাহ তার অন্তরে এটা খেয়াল হলো, ওই যে আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য, তাদের অন্তরে কখনো কুধারণা আসে একটু বলুন না ভাই, কুধারণা আসে? আমাদের অন্তর তো নোংরা, এই জন্য আমাদের অন্তর থেকে আসে, আমি আপনি হলে ব্যাস হ্যাঁ এটা গুণাগার, ব্যাস এটাকে ফেলে দাও ডাস্টবিনে। কিন্তু ওই বাদশাহ সে জাস্টিফাই করার জন্য তার ঘরের মধ্যে চলে গেল, সে সেখানে গিয়ে তার যে স্ত্রী ছিল তাকে আহ্বান করলো, ডাকলো যে এই বাড়ির মধ্যে কেউ আছো কি? তখন তার স্ত্রী পর্দা থেকে তাকে উত্তর দিল, হ্যাঁ আমি। বলল, তোমার স্বামীর লাশ কে আনা হয়েছে? তো সে স্বাভাবিক, স্বামী ইন্তেকালের পর স্ত্রী তো কান্নাকাটি করবে, হৃদয় ভেঙে চুরমার হবেই। তো বাদশাহ তাকে জিজ্ঞাসা করলো, আমার প্রশ্নের উত্তর দাও, তোমার স্বামী কেমন ছিল এটা তোমার থেকে আর বেশি কেউ জানবে? কারণ তোমার ঘরের লোক, তুমি এর ব্যাপারে বেশি জানবে। সমাজের মানুষ তাকে ব্যভিচারী বলেছে, সমাজের মানুষ তাকে মদ্যপায়ী বলেছে, কিন্তু সত্যটা আমি তোমার কাছে জানতে চাই। তখন তার স্ত্রী তাকে জবাব দিতে লাগলো, হ্যাঁ, সমাজের মানুষ যেটা বলেছে, তাদের চোখে যেটা দৃশ্যমান হয়েছে সেটাই তারা বলেছে, কিন্তু বাস্তবতা শুনুন আপনি। এটা যে আমার স্বামী যখন ঘর থেকে বের হতো দিনের বেলায়, সে মদের আড্ডাখানায় যেত মদ কিনতে, সে মদ কিন্তু মানুষ সেটাই দেখত, কিন্তু সে মদ কিনে বাড়ি যখন আসতো সেই মদকে নর্দমায় ফেলতো, ফেলে সে এটা নিয়ত করতো, আল্লাহ আজ আমি আমার পয়সা দিয়ে, আমি আমার দেরহাম দিয়ে কিছু মদকে নষ্ট করেছি যাতে কোনো মুসলমান ভাই এই মদকে না খেতে পারে। কেমন আল্লাহ ওয়ালা ছিলেন! আমার স্বামী ব্যভিচারী বলে সমাজ জানতো, সে পতিতাতলায় যেত, সমাজের মানুষ এটাই দেখত, সে ওই নোংরা নারীকে নিয়ে বাসায় আসতো এবং তাকে নিয়ে ঘরে প্রবেশ করত। আমার স্বামীর নিয়ত এটাই ছিল যে সে আজ যাতে গুনাহ থেকে বেঁচে যায়, তখন তাকে ওযু করে তওবা করিয়ে কোরআন পড়তে সারা রাত দিয়ে দিত এবং তার পারিশ্রমিক তাকে দিয়ে দিত, কিন্তু তার নিয়ত ছিল এটাই যে আজ ওই মহিলা গুনাহ থেকে বেঁচে যাক। কিন্তু সমাজের চোখে এগুলো কি দৃশ্যমান হয়েছিল? না, ভিতরটা ছিল একরকম, বাহিরটা ছিল একরকম। প্রিয় ইসলামী ভাইয়েরা, ওমাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, হ্যাঁ, এটাই আমাদের সমাজের মধ্যে হয়তোবা দেখছি আমরা একরকম, হচ্ছে আরেক রকম। এই জন্য আমাদের উচিত কোনো মুসলমান ভাইয়ের ব্যাপারে কুধারণা না করা। এটাই আমার আপনার জন্য কল্যাণ, এটাই আমার আপনার জন্য হয়তোবা নাজাতের উসিলা হয়ে যাবে। কৃষ্ণাই বেড়া, সুধারণা করা এটা অনেক বড়, অনেক বড় নেকির কাজ রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সুধারণা করার তৌফিক দান করুক। কৃষ্ণাই বেড়া, হাদিস শরীফের মধ্যে সুধারণার ব্যাপারে অসংখ্য ফজিলত বর্ণিত রয়েছে। বর্ণিত রয়েছে যে নিশ্চয়ই ভালো ধারণা রাখা ইমানের অংশ। সুবহানাল্লাহ, ইমানের একটা অংশ হচ্ছে কি? ভালো ধারণা করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফকে উদ্দেশ্য করেন এবং বলেন, তুমি ও তোমার পরিবেশ কতই না উত্তম, তুমি কতই না সম্মানিত এবং তোমার সম্মান কতই না সুউচ্চ। ওই সত্তার শপথ যার কুদরতি কবজায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, আল্লাহ পাকের কাছে মুমিনের জান মাল এবং তার ভালো ধারণা রাখার সম্মান তোমার সম্মানের চেয়েও বেশি। ইসলাম ভাইরা, আজ আমরা কাবাকে সম্মান করি, অসংখ্য মুসলমান আছে, হ্যাঁ এটা তো অবশ্যই আবশ্যক আমাদের জন্য, কিন্তু কাবার থেকে সম্মানিত একজন মুমিনের সম্মান, আফসোস সেই মুমিনের সম্মান আমাদের অন্তরে, আমাদের জবানে নাই, আমাদের হাতে নাই, আমাদের চরিত্রে নাই। কথায় কথায় আমরা আরেক মুসলমান ভাইকে গালি দেই, পারলে যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, আবার হাতও তুলে দেই, যদি এর উপর সামর্থ্য থাকে তাকে যেভাবে হোক লাঞ্ছিত করি, অপমান করি, কিন্তু আফসোস বলা হয়েছে মুমিনের সম্মান কাবার সম্মানের থেকে উঁচু উচ্চ। এটা আমার কথা না, আমার নবী পাকের নূরানি জবান থেকে এই কথা এসেছে। আমরা মুমিনদেরকে সম্মান করবো ইনশাআল্লাহ। সুধারণা, আজকের যে বয়ান আমরা শুনলাম, আমরা কি সবাই স্পষ্ট হয়েছে এই বিষয়ে? আমরা এর উপরে আমল করবো ইনশাআল্লাহ। কৃষ্ণাই বেড়া, সুধারণা পোষণ করলে উপকার আর উপকার, অপকার বলতে কিছু নাই। বলা হয়েছে সুধারণার বরকতে বান্দা খারাপ ধারণা থেকে বেঁচে বিপুল সওয়াব অর্জন করে। সুধারণা পোষণ করার বরকতে মুসলমান ভাইয়ের সম্মান সুরক্ষিত থাকে। যে তার মুসলমান ভাইয়ের প্রতি সুধারণা রাখে তার অন্তরে প্রশান্তি অর্জিত হয়, আর যে খারাপ ধারণার কুঅভ্যাসে লিপ্ত হয় তার অন্তরে ত্রাসের বসতি স্থাপিত হয়। সবচেয়ে বড় কথা হলো সুধারণা পোষণ করার মাধ্যমে বান্দা আল্লাহ পাক ও তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করে নেয়। সুবহানাল্লাহ, আর কুধারণার ক্ষতি বলে শেষ করা যাবে না। কুধারণা এমন যে এটা আমাকে আপনাকে শুধু একটা গুণা হচ্ছে কুধারণা, এটাকে আপনাকে আমাকে গীবত পর্যন্ত নিয়ে যাবে। যে আর যেই ব্যক্তির ব্যাপারে আপনি কুধারণা করছেন, যখন সেটা আপনি প্রকাশ করছেন, সেটা গীবত হচ্ছে কি হচ্ছে না? গীবত, অটোমেটিকলি গীবত করা এমন নিকৃষ্ট গুণা যেটা আমার আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করে দিবে। কৃষ্ণাই ভেড়া কুধারণার মাধ্যমে দোষ অন্বেষণ করা হয়, কেননা অন্তর কেবল ধারণা করে বসে থাকে না, বরং সত্যতা অন্বেষণ করে, যার কারণে মানুষ দোষ অন্বেষণে লিপ্ত হয়। আর দোষ অন্বেষণ অর্থাৎ মুসলমান ভাইয়ের গুনাহের পিছনে লেগে থাকা নিষেধ। সমাজের কিছু মানুষ আছে, এদের কাজই এইগুলা, আছে না এমন মানুষ, এদের কাজই যে আরেকজনের পিছনে লেগে থাকা, তার ভুল ধরা। আচ্ছা কিছু আছে তো এমন যে মাযাল্লাহ ওলামাই কেরামের ভুল ধরে, তাদের ভুল ধরে সমাজের মধ্যে সেটাকে ফিতনা করে ছড়িয়ে দেয়, এটা অনেক বড় গুনাহ। কৃষ্ণাই ভাইরা, কৃষ্ণাই ভাইরা, আজ আলহামদুলিল্লাহ আমরা সুধারণার বরকত সম্পর্কে শুনলাম, কোরআন হাদিস থেকে আমরা শুনলাম আল্লাহ পাকের যে হুকুম। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে আমাদের যেই অন্তর, আমাদের যে হৃদয়, সেই হৃদয়ের মধ্যে আমরা সুধারণার যেই বৈশিষ্ট্য রয়েছে সেটাকে আমরা স্থাপন করে নেব ইনশাআল্লাহ। কোনো মুসলমান মুমিন ভাইয়ের ব্যাপারে কুধারণা রাখবো, রাখবো, সবাই বলতেছেন রাখবো ইনশাআল্লাহ। কৃষ্ণাই ভাইরা, আলহামদুলিল্লাহ বছর ঘুরে আবারও আলহামদুলিল্লাহ আমাদের সামনে এক মহিমান্বিত মাস, এক বরকতময় মাস, এক খুশির মাস, এক আনন্দের মাস এর আগমন করছে। এটা সবাই বুঝবে না, যারা আশেকে রাসুল, যারা আশেকে মিলাদ, যারা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বত করে, কেবলমাত্র তারাই এই মাসের মর্ম বুঝবে। আমরা সবাই খুশি না বেজার? আয় হায় হায়, কেনই বা খুশি হব না? এই মাসে খুশি হওয়া খোদ সাহাবাই কেরামের সুন্নত, ফেরেশতাদের সুন্নত। এই মাসে খুশি হওয়া আমাদের আউলিয়াই কেরামের আমল, তা আমরা কেন খুশি হব না? আরে নারাজ তো হয়েছে শয়তান, এই মাসে কেবলমাত্র নারাজ হয়েছে কে? এটা আমি বলি নাই ভাই, এটা কিতাব বলে। তো আমি আপনি কেন শয়তানকে অনুসরণ করব? আমি আপনি তো সাহাবাই কেরামকে অনুসরণ করব। তো আমরা আমার নবীর আগমনের মাসে খুশি হব ইনশাআল্লাহ, প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। প্রস্তুতি নেওয়া লাগবে ভাই, আপনার ঘরে উদাহরণ দেই, বাচ্চার যদি শুভ আগমনের তারিখটা আসে, জন্মদিন বার্থডে যদি আমরা করি শরীয়তসম্মতভাবে, তাহলে প্রস্তুতি নেই কি নেই না, ছোট হোক বড় হোক একটা প্রস্তুতি থাকে, একটা বাজেট থাকে যে আমি কিছু না কিছু করব। আমার বাচ্চাটার প্রথম জন্মদিন, আমার বাচ্চাটার প্রথম বার্থডে, আমি এটাকে উদযাপন করব একটু মিলাদের মাধ্যমে, একটু তাবারুকের মাধ্যমে, আমার আত্মীয় স্বজনকে খাইয়ে। তো এটার জন্য একটা প্রস্তুতি আসে কি আসে না? আরে যার আগমন, যার বিলাদাত, যার শুভ আগমন, যার বার্থডের কারণে আমি আপনি দুনিয়াতে এসেছি, তো সেই নবীর আগমন, শুভ আগমনকে আমরা পালন করব না? এটার জন্য প্রস্তুতি নিতে হবে। আমির আলী সুন্নাত আমাদেরকে প্রায় 12 থেকে 13টি নোট সহকারে বার্তা দিয়েছেন, আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা সবাই এটাকে মনোযোগ সহকারে শুনুন এবং আমল করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ এর বরকতে আমরা কল্যাণ অর্জন করতে পারবো। এক, পহেলা চাঁদ রাত, অর্থাৎ রবিউল আউয়াল মাসের যে প্রথম রাত চাঁদ রাত, সেটাকে আমরা যাতে এইভাবে করি, ওই শব্দগুলো মসজিদে তিনবার ঘোষণা করার ব্যবস্থা করি, যে সকল ইসলামী ভাই ও ইসলামী বোনদের মোবারকবাদ, রবিউল আউয়াল শরীফের চাঁদ দেখা গেছে। দেখুন কেমন চিন্তাধারা, না দুঃখের সাথে বলতে হয়, এটা এমন একটা মাস যে মাসের যে দিনের সম্পর্কে অসংখ্য মুসলমান অবগতও নয়। 12ই রবিউল আউয়াল এটার ছুটি সরকারি ছুটি, ঠিক কিনা? রাষ্ট্রীয় ছুটি এটা, কিন্তু মুসলমানের একটা বড় অংশ তারা জানেই না এটা কিভাবে উদযাপন করতে হবে, এটার জন্য আবার আমরাই দায়ী। কেমন দায়ী আমরা? যারা এটার বিরোধিতা করে, মাযাল্লাহ, যারা আমার নবীর এই দিনকে উদযাপন করার সম্পর্কে ভ্রান্ত মতবাদ সৃষ্টি করে, তাদের কারণে আজকে এই মুসলমান নেয়ামতকে হাতছাড়া করতে বসেছে। আলহামদুলিল্লাহ আমির আলী সুন্নাত এর জন্য এত সুন্দর তিনি পয়গাম দিয়েছেন, যাতে মসজিদে এলান হয়ে যায় যে মোবারকবাদ সকল ইসলামী ভাই বোনদের, রবিউল আউয়াল শরীফের চাঁদ দেখা গিয়েছে। আচ্ছা এতটুকু যদি আমরা না পারি, আমরা এতটুকু তো করতে পারি, সবাই মোবাইল তো ইউজ করি না? আমরা মোবাইলে সবাই, সবার কন্ট্যাক্ট লিস্টে যারা আমাদের আছে তাদেরকে মেসেজ তো, পয়গাম তো পৌঁছাতে পারি না? পারি কি পারি না ভাই? ও ভাই হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, কত কত উৎসবে আমরা মানুষকে শুভেচ্ছা দেই, কিন্তু আমার নবীর আগমনের মাসে আমরা শুভেচ্ছা দেই? এটা তো আমার আপনার নৈতিক দায়িত্ব এটাকে পৌঁছে দেওয়া। এরপরে দুই নম্বর যে বিষয়টি, দয়া করে রবিউল আউয়াল শরীফের বরকতে আজ থেকে ইসনাই ভাইরা সারা জীবনের জন্য এক মুষ্টি দাড়ি করার নিয়ত করে নিন। সুবহানাল্লাহ, আয় হায় হায়, বার্থডেতে আমরা সবাই গিফট দেই কি দেই না, কারো জন্মদিনে গেলে উপহার দেই কি দেই না, তো নবীকে কি উপহার দেব নবীর বার্থডে? আমির আহলে সুন্নত কত সুন্দর একটা নিয়ত আমাদেরকে দিয়েছে, নবীজি খুশি হবে কি হবে না? হায় হায়, আমরা সেই নবীর উম্মত যেই নবীকে আমরা খুশি করলে আমাদের লাভ না লস? আচ্ছা, লাভ তো আছে, আমার আপনার নাজাতও আছে, কিন্তু সেটা আমরা করতে বাধ্য না। পীর সাহেবের আজ যারা উপস্থিত, নিয়ত করে নিন ওই রবিউল আউয়াল শরীফের আগমনের আগে আগে এক মুষ্টি দাঁড়িয়ে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত রেখে দেবো ইনশাআল্লাহ। যারা রাখছে তারাই হাত তুলছে, কয়েকজন হাত তুলছে, মাশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমির আহলে সুন্নত আরও বলেন, পয়গাম আমাদেরকে সুন্নত ও নেকির ব্যাপারে স্থায়িত্ব অর্জন করা। পীর সাহেবের আমরা এই ছাড়ি, এই ধরি, এই আমল করি, এই নামাজ পড়ি, এই ছেড়ে দেই, এটার জন্য আবার আমরাই দায়ী। এই জন্য আমাদের একটা সুন্দর ব্যবস্থাপনা আমির আহলে সুন্নত করে দিয়েছেন, সেটা হচ্ছে নেক আমল, রিসালার আমল করা। যদি এটাকে আমরা আপন করে নিতে পারি, তাহলে আমাদের কাছ থেকে নেকির নেয়ামত হাতছাড়া হবে না, স্থায়িত্ব হয়ে যাবে। নেক আমল রিসালার উপর আমল করবে ইনশাআল্লাহ। কৃষ্ণাইবেরা, এরপরে বলা হয়েছে দাওয়াত ইসলামের জিম্মাদারগণ সকল ইসলামী ভাইরা নিয়ত করে নিন সাপ্তাহিক মাদানী মুজাকারা অংশগ্রহণ করা এবং সাপ্তাহিক সুনতাবরা ইজিতামায় অংশগ্রহণ করা। অর্থাৎ দাওয়াত ইসলামের যে প্রোগ্রামগুলো রয়েছে, অনুষ্ঠানগুলো রয়েছে, সেগুলোতে আমরা হাজির হব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ কৃষ্ণাইবেরা। এরপরে এটাও নিয়ত করে নিন, আমার নবীর আগমনের মাস অন্তত যদি পারেন 12 মাস, যদি না পারেন 1 মাস, আর যদি না পারেন আমার নবীকে খুশি করার জন্য, তওফা দেওয়ার জন্য 3 দিনের মাদানী কাফেলায় সফর করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এরপরে বলা হয়েছে যদি সম্ভব হয় শুরু করে দিন, এখন থেকে নিয়ত করে নিন নিজের ঘরের মধ্যে দরজ দেওয়া, দোকানের মধ্যে, হ্যাঁ, মার্কেটের মধ্যে, বিভিন্ন স্থানে দরজ দেওয়া, এবং রবিউল আউয়াল মাসের শুভ আগমনের উপলক্ষে পতাকা উত্তোলন করা, পতাকা লাগানো। কৃষ্ণাইমের এটা খুশি প্রকাশ, বহিঃপ্রকাশের একটা মাধ্যম। এটা আমাদের আকাবিররা আলহামদুলিল্লাহ ওলামা আহলে সুন্নত কিতাব থেকে এটাকে আলহামদুলিল্লাহ বৈধও বলেছেন এবং এটা জায়েজও রয়েছে এটা এইভাবে বহিঃপ্রকাশ করার, আলহামদুলিল্লাহ। তো এই পতাকা আমরা যদি উত্তোলন করি আলহামদুলিল্লাহ, এটার মাধ্যমে মানুষকে জানান দেওয়া হবে যে আমার নবীর আগমনের মাস, এর শুভ আগমন হচ্ছে। তো আমরা চাইলে আমাদের ঘর, আমাদের বারান্দা, আমাদের দোকান, আমাদের অলি গলি পতাকা, ঝান্ডা, হ্যাঁ, যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা সজ্জিত করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মাকতাবুল মদিনায় আপনারা এগুলো পাবেন, আপনারা এখানে যোগাযোগ করবেন। তো আমি এটা আরজ করবো, আমির আহলে সুন্নত আমাদেরকে এই জন্য এই শিক্ষা দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, যাতে করে আমাদের প্রজন্ম শিখতে পারে, তারা জানতে পারে, যাতে করে আমরা চলে যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে, করব ইনশাআল্লাহ। কৃষ্ণাইবেরা, আমির আহলে সুন্নত আরও দোয়া দিয়েছেন এবং এটাও খেয়াল করতে বলেছেন, যাতে করে পতাকা যে সবুজ গম্বুজ নারায়ণ শরীফের ছবি থাকে, সেটা যাতে খুব আদবের সাথে, খেয়ালের সাথে ঝুলানো হয়, যদি এটা বেয়াদবি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা সেখানে নারায়ণ শরীফ এবং সবুজ গম্বুজের ছবি এগুলো না লাগানো নিষেধ দিয়েছেন। এবং বলা হয়েছে ঘরের মধ্যে আলোকসজ্জা করা কমপক্ষে 12টি লাইট দিয়ে। আপনারা মরিচা বাতিগুলো দেখেছেন না, কোনো বিয়ের বাড়িতে যদি সাজানো হয় সুন্দর লাগে কি লাগে না? আলহামদুলিল্লাহ ফয়জানে মদিনা তো 12 দিন পর্যন্ত 15 দিন পর্যন্ত সেজে যাবে ইনশাআল্লাহ। অলরেডি আপনারা দেখেছেন বাহিরের আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে, এগুলো আনন্দের বহিঃপ্রকাশ। তো কৃষ্ণাইবার আপনারা নিয়ত করুন, আপনারা একটা ঝাড়বাতি অথবা 12টা বাতি দিয়ে আপনি আপনার ঘরকে আলোকসজ্জা করবেন, করবেন ইনশাআল্লাহ। ছোটো ছোটো বাচ্চারা দেখবেন এগুলো দেখলে খুব খুশি হয়, যদি আপনি ঘরের মধ্যে এভাবে সুন্দর করে সাজান তারা খুশি হয়ে যাবে। কৃষ্ণাইবেরা, আমির আহলে সুন্নত আরও বলেন যে মাকতাবুল মদিনা হতে যে রিসালা রয়েছে, সেই রিসালা বসন্তের প্রবাদ রয়েছে, এই রিসালাটা আপনারা সংগ্রহ করুন এবং মানুষের মাঝে বন্টন করুন ইসালের সওয়াবের নিয়তে। আজ আমার আপনার অনেকের মা বাবা নেই, আলহামদুলিল্লাহ, তাদের ইসালের সওয়াবের নিয়তে আমি আপনি চাইলে এগুলো মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দিতে পারি এবং তারা এই রিসালা পড়ে আলহামদুলিল্লাহ জশনে বিলাদত শরীফ যেটা রয়েছে উদযাপন করা তারা শিখতে পারবে। তো রিসালা আমরা সংগ্রহ করবো ইনশাআল্লাহ। আমির আহলে সুন্নত তারাও আমাদেরকে মাদানী ফুল দিয়েছেন, জশনে বিলাদতের 12টি মাদানী ফুল, লিফলেটটি সম্ভব হলে 112টি করে অথবা কমপক্ষে 12টি করে আরও সম্ভব হলে বসন্তের প্রভাব রিসালাসহ 12টি মাকতাবুল মদিনা থেকে কিনে বন্টন করে দেওয়া। কৃষ্ণাইবেরা, বলা হয়েছে যদি সম্ভব হয় নিজের এলাকার মধ্যে স্টল বসানো, শহর, গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ইত্যাদি পর্যায়ে সংশ্লিষ্ট প্রত্যেক নিগ্রান 12 দিন পর্যন্ত যদি সম্ভব হয়, পহেলা রবিউল আউয়াল থেকে 12ই রবিউল আউয়াল পর্যন্ত যেই দিন আপনার সুযোগ হয়, প্রত্যেকে একদিনে সব জায়গায় করা সম্ভব না, অসংখ্য মসজিদ রয়েছে আমাদের। তো আপনি সামান্য তাবারুক হোক আর না হোক, আপনি আপনি এলাকার মধ্যে, আপনার মসজিদের মধ্যে, আপনার ঘরের মধ্যে একটু মিলাদের আয়োজন করুন, করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মিলাদ যদি আমি পড়ি, আমার ঘরে কোরআন তেলাওয়াত হবে কি হবে না, নবীর দুরূদ শরীফ পাঠ করা হবে কি হবে না, নবীর সালাম দেওয়া হবে কি হবে না, জিকিরুল্লাহ হবে কি হবে না, আল্লাহর দরবারে দোয়া করা হবে কি হবে না, তাহলে মিলাদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? হায় হায়, দুর্ভাগা ওই ব্যক্তি যে এই কাজ থেকে আরেকজনকে বাধা করে। আমি আপনি ইনশাল্লাহ নিয়ত করে নিই, আমার এই রবিউল আউয়াল মাসে আমার ঘরে 2-4 জন হোক আমার মেহমান দাওয়াত দিয়ে, যদি নাও পারি আমার ঘরের মানুষকে নিয়ে আমি মিলাদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। আমার নবী খুশি হবে কি হবে না? বিসনাই বেড়া। এরপর বলা হয়েছে আল্লাহ পাকের আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 12ই রবিউল আউয়াল যখন সন্ধ্যা হয় তখন গোসল করে নিন, যখন 12ই রবিউল আউয়ালের রাত আসবে তখন গোসল করে নেওয়া সম্ভব হলে নতুন পোশাক। আরে ভাই, ঈদে মিলাদুন নবী না, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আলহামদুলিল্লাহ, এটা আমাদের আকীদ আলহামদুলিল্লাহ। কেননা যে নবী না আসলে কোনো ঈদে ঈদ হতো, যে নবীর সাদাকা ঈদুল ফিতর পেয়েছি, ঈদুল আজহা পেয়েছি, জুমার মতো নেয়ামত পেয়েছি যেটাকে ঈদও বলি, তো সেই নবীর আগমনের রাতটা কি ঈদের রাত হবে না? ভাই কেন আমি সেদিন ঈদ উদযাপন করব না? আরে ঈদ মানে তো খুশি, আকল তো ধরে না তাদের যারা এর মানা জানে না, অর্থ জানে না। কৃষ্ণ এবার আমরা এই দিনে নতুন পোশাক পরবো ইনশাআল্লাহ, পাগড়ি কিনবো, সারবান্দ পরবো, টুপি পরবো, মাথার সাদা চাদর লাগাবো, আতর কিনবো, মেসোয়া কিনবো, ব্যাস মদিনা মদিনা হয়ে যাবো ইনশাআল্লাহ। সম্ভব হলে আমরা এই রাতে যে ইজতেমায় মিলাদাত শরীফের যে ইজতেমা হয় আলহামদুলিল্লাহ সারা রাত জিকির ও নাত মাহফিল, এই মাহফিলে আমাদেরকে খুশি মনে এখানে উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে আমির আল্লাহ সুন্নত আমাদেরকে অনুরোধ করেছে। আমরা যে 12ই রবিউল আউয়ালের যে রাত রয়েছে, জশনে বিলাদতের রাত, ইজতেমার মধ্যে আমরা সবাই আসবো ইনশাআল্লাহ। শুধু নিজে আসবো নাকি সকলকে নিয়ে আসবো ইনশাআল্লাহ? বাস এলাকার মধ্যে এখন থেকে দাওয়াত দেওয়া শুরু করে দেন যে আমার নবীর আগমনের রাত আসতেছে, সেদিন আমি সারা রাত আমি ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের সাথে ইজতেমায় থাকবো ইনশাআল্লাহ। মাদের ছিল দর্শক শ্রোতা, আপনাদেরকেও দাওয়াত দেবো, আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আমির আল সুনত পয়গাম দিচ্ছেন যে যদি সম্ভব হয়, যেহেতু আমার নবীর একটি সুনত মোবারকা হচ্ছে প্রতি সোমবার আমার নবীজি রোজা রাখতেন, আল্লাহ রাসুলকে কারণ জিজ্ঞাসা করলে হাদিসের খোলাসা আল্লাহ রাসুল নিজে স্বয়ং তার জবান মোবারক থেকে বলেছেন যে এই দিন আমি আগমন করেছি, আর এই দিনের আগমনের কারণে আল্লাহ রাসুল স্বয়ং নিজে উদযাপন করে সেটাকে রোজা রাখতেন। তো কৃষ্ণ এবারে আমির আল সুনত আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যাতে করে আমরা প্রতি সোমবারেরও নিয়ত করে নেই, কিন্তু আমরা 12ই রবিউল আউয়াল ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের তাবারুক এবং আপনাদের সেহরির ব্যবস্থাও করা হবে। কৃষ্ণ, আমরা যেই আমির আহলে সুন্নতের যেই পয়গামগুলো আমরা পেলাম চিঠির মাধ্যমে, আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আমরা এর উপর আমল করবো ইনশাআল্লাহ। আপনারা বসন্তের প্রবাদ এই রিসালাটি আজকে সংগ্রহ করে নেবেন অবশ্যই, যদি নিজের জন্য তো করবেন, রিসালে সওয়াবের নিয়ত থাকলে বেশি থেকে বেশি কমপক্ষে 12টি রিসালার আপনারা সংগ্রহ করবেন, সেইখানে এই বিষয়গুলো লিখে রাখা হয়েছে, আপনারা সেখান থেকে আবারও পড়ে নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই এর উপর আমল করার তৌফিক দান করুক। হযরত সাইয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পড়বে, বসা থাকলে দাঁড়ানোর পড়বে, আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহুম্মা সল্লি আলা سيدنا ومولانا محمد وعلى آله وسلم। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রহমতুল্লাহ তাআলা আলী কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়ে যাবে। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি علم الله সলাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। যখন এই ব্যক্তিটি চলে গেলেন তখন সাহাবাই কেরাম আলাইহিমুর রেদওয়ান আশ্চর্যজনিত হয়ে তাকে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোকটি চলে গেলেন যাকে আপনি এত সম্মান করলেন এই লোকটি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এইভাবে পড়ে, অর্থাৎ এই দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। শুনুন, আমরাও পড়ি, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা عندك يوم القيامه। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী মক্কী মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন আমরাও পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রব্বিস সামাওয়াতি السبعي رب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبعي رب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع رب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জালা এখন জিকির হবে। কেবলামুখী হয়ে সম্ভব হলে দুজন হয়ে বসে ইনশাআল্লাহ একসাথে দুরুস জিকির করব। আসুন জিকিরের পূর্বে দুরুস শরীফ পাঠ করে নিই।
সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 إلا الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
الله 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 الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله
وعلالك وصحابك يا نور الله.
আসুন আমরা দোয়ার মধ্যে অংশগ্রহণ করি। দোয়ার আদবের দিকে খেয়াল রেখে, চক্ষুকে বন্ধ করে, দৃষ্টিকে নত রেখে, আল্লাহ তাআলার দরবারে একাগ্র চিত্রে নিজের অতীতের গুনাহকে স্মরণ করে কেঁদে কেঁদে, কান্না না আসলে কান্নার ভান ধরে আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়ার মধ্যে মশগুল হই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك يا مقلب القلوب ثبت قلبي على دينك يا حي يا قيوم برحمتك أستغيث يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين هي ملك مولا أمرا غنهگار بدكار نفرمان مولاي كريم أمرا تمار پاپشت باندا مولا يا رب العالمين أمرا امون امون غنهگار جي أمرا غنهر كارون نجي در كي زهن نمي بانية فلتي مولا مولا گو আমরা যদি আমাদের নেকির দিকে তাকাই জান্নাতের আশা করতে পারি না, আর গুনাহের দিকে তাকালে জাহান্নাম আমাদের জন্য অবতারিত। মালিক আমরা এমন গুনাহ করেছি মাওলা, মাওলা আমাদের গুনাহ দুনিয়ার কেউ না জানলেও তোমার কাছে মাওলা দৃশ্যমান, তুমি আমাদের সকলের খবর জানো মাওলা। মাওলা এত দয়া করেছো আমাদের গুনাহ জানার পরে আমাদের গুনাহগুলোকে প্রকাশ করনি মাওলা। মাওলা আমাদের মাথার উপরে সম্মানের মুকুট পরিধান করিয়ে দিয়েছো, আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছো মাওলা। মালিক তোমার দরবারে আরেকটু ফরিয়াদ মাওলা, যেভাবে আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছো মাওলা, গোপনে গোপনে আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। মালাকুল মউত আসার আগে আগে আমাদের আমলনামা থেকে গুনাহগুলোকে মুছে দাও মাওলা। আমলনামায় যদি একটা গুনাহ থাকে আর যদি মালাকুল মউত এসে হাজির হয়ে যায় মাওলা, আমাদেরকে তোমার আজাব থেকে কেউ রক্ষা করতে পারবে না মাওলা। দুনিয়ার সামান্য কষ্ট, দুনিয়ার সামান্য ব্যথা, দুনিয়ার সামান্য অসুস্থতা আমরা সহ্য করতে পারি না মাওলা। তোমার আজাব তো অনেক ভয়ঙ্কর মাওলা, তোমার আজাব তো অনেক কঠিন মাওলা। তুমি আমাদেরকে দুর্বল করে বানিয়েছো মাওলা, আমরা একটা মশার কামড় সহ্য করতে পারি না মাওলা। মাওলা তোমার জাহান্নামের আগুনকে কিভাবে সহ্য করব মাওলা। মাওলা তুমি আমাদেরকে বেহিসাব মাগফিরাত দিয়ে দাও মাওলা। কত গুনাহ করছি, আবার তওবা করে আবার গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি মাওলা। মাওলা আমাদের তকদিরে সত্যিকারের তওবা নসিব করে দাও মাওলা। গুনাহ আমাদের কোমরকে ভেঙে দিয়েছে, আমাদের আমলনামাকে কালো করে দিয়েছে, আমাদের অন্তরটাকে মরিচিকা ধরিয়ে দিয়েছে মাওলা। আমরা গুনাহ থেকে বাঁচতে চাই মাওলা, আমরা পারবো না শয়তানের সাথে মাওলা। তোমার রহমত ভিক্ষা চাই মাওলা, তুমি তোমার রহমত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে নাও মালিক। ইয়া রব্বুল আলামিন, আজকেও এক মুসলমান ভাইকে কবরের মধ্যে রেখে দিয়ে এসেছি মাওলা। মাওলা এটা এমন ঘর যেই ঘরের কোনো জানালা নাই, যেই ঘরে কোনো আলো নেই মাওলা, যেই ঘরে কোনো সাথী নেই মাওলা। মন কে মন মাটি, মন কে মন মাটি সামান্য অন্ধকার হলে ভয় লাগে, মাওলা দম বন্ধ হয়ে যায়, মালিক ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো মাওলা? মাওলা আমাদের গুনাহের দিকে তাকিও না মাওলা, মাওলা তোমার রহমতের ওয়াসিতা, তোমার প্রিয় নবীর ওয়াসিতা, তুমি আমাদেরকে বেহিসাব মাগফিরাত দিয়ে দাও, আমাদের মেহরবান মা বাবার গুনাগুলোকে মাফ করে দাও, আমাদের মা বাবার উপর রাজি খুশি হয়ে যাও, আমাদের মালিক মাওলা পরিবার পরিজনের প্রতি তোমার রহমত নাজিল করে দাও ইয়া রব্বুল আলামিন। দূর দূরান্ত থেকে ইসলামী ভাইরা মাওলা দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে বরাইজিতে আমার মধ্যে উপস্থিত হয় মাওলা, মাওলা এক একজনের অন্তরে এক এক পেরেশানি রয়েছে মাওলা, মালিক তোমার কাছে ফরিয়াদ মাওলা, যার হাতকে পছন্দ হয় মাওলা, মালিক মাওলা তার হাতের উসিলায় আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের সকলের দোয়াকে কবুল করে নাও, মালিক আমাদের এই আশা বসাকে তোমার দরবারে কবুল করে নাও, কেয়ামতের ময়দানে দুনিয়াতে কবরে নাজাতের উসিলা বানিয়ে দাও, মালিক মাওলা আমাদের প্রত্যেকের দিলের নেক জায়েজ দোয়াগুলোকে কবুল করে নাও, মালিক মাওলা আমাদেরকে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক ইজতেমায় নিজে আসার অপরকে নিয়ে আসার তৌফিক দিয়ে দাও, মালিক আজকে যে বিষয়ের উপর বয়ান হয়েছে মাওলা সুধারণা করা মাওলা, মালিক আমাদের অন্তরটাকে সুধারণায় পরিপূর্ণ করে দাও মাওলা, কুধারণা থেকে আমাদেরকে হেফাজত দান করে দাও মাওলা, মুসলমান ভাইয়ের প্রতি সুধারণা রাখার তৌফিক দিয়ে দাও রাব্বুল আলামিন। মালিক মাওলা তোমার কাছে ফরিয়াদ মালিক মাওলা, রাব্বুল আলামিন ইসলামী ভাইরা দোয়া চেয়েছে মাওলা, মালিক আমাদের মালিক মাওলা আমাদের ইসলামী ভাই জুনাইদ ভাইয়ের আম্মার চেহলাম মাওলা, চেহলাম শরীফ মাওলা চল্লিশা মাওলা, মালিক তিনি তবারকের আয়োজন করছে মাওলা, তার এই আয়োজনকে কবুল করে নাও, এক ইসলামী ভাই ছোট ভাই অসুস্থ মাওলা তাকে তুমি শেফা দিয়ে দাও মালিক মাওলা, এক ইসলামী ভাইয়ের মাওলা মাদিনী মুন্না মাদিনী মুন্নি মাওলা আগমন করবে মাওলা, মাওলা যেই আসুক মাওলা তাকে সহি সালামত দুনিয়াতে আসার তৌফিক দিয়ে দাও, মালিক মাওলা আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে রহমত নাজিল করে দাও, আমাদের স্ত্রী সন্তান মা বাবা যারা আছে মাওলা তাদের প্রতি তোমার রহমত নাজিল করে দাও, আমাদেরকে বেহিসাব মাগফিরাত দিয়ে দাও, মুসলমানের গুনাহগুলোকে মাফ করে দাও, মালিক মাওলা আমাদের তকদিরে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনায় মনোয়ারা নসিব করে দাও, আমাদেরকে মালিক মাওলা দয়াল নবীর দিদার দিয়ে দাও, আমাদেরকে স্বপ্নযোগে তোমার হাবিবের দিদার দিয়ে দাও, মালিক আমাদেরকে মাওলা মক্কায় মুকাররমা তোমার ঘর তাওয়াফ করার তৌফিক দিয়ে দাও, মৃত্যুর আগে আগে দয়াল নবীর কদমে হাজিরি দেওয়ার তৌফিক দিয়ে দাও, মালিক মাওলা আমাদের প্রত্যেকের হালাল রুজির মধ্যে বরকত দিয়ে দাও, মালিক মালিক মাওলা আমাদের প্রত্যেকের মাওলা মালিক হালাল রিজিকের ব্যবস্থা করে দাও মাওলা, আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে রাখো মাওলা, আল্লাহুম্মা জাআল মাউতা কদমে রাসূলিকা ওয়া হাবিবিকা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
O Nabi Salam Alaika Ya Rasul Salam Alaika Ya Habib Salam Alaika Salawatullah Alaika যখন হো বে তোমার দিদার তখনই দেখবে আমার আমার স্বপনে আসো না মাদানী মদিনেওয়ালে ইয়া নবী সালাম আমার লাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমতে পেলা খুসলামিশ মেহে বাজে মেহে দায়ত পেলা খুসলাম গোসুলা জমে মামতো কা ও কা জলবায়ে শানে কুদরত পেলা খুসলাম ডাল দি কলব মে আজমতে পাসাইয়েদি আলা হযরত পেলা খুসলাম ফজো সে জিন গেলা খুনা মাজি বানে ফজো সে জিন গেলা খুই মা মে সাজে উস আমিরে আহলে সুন্নত পেলা খুসলাম মুস্তফা জানে রহমত পেলা খুসলাম ইশ মেহে বাজে মেহে দায়ত পেলা খুসলাম।
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك সলাত ওয়াসসালাম আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম জেনে কি